বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো, এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 2 মে, ১৯ বৈশাখ এবং ফার্সি 12 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরাকের উত্তরে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা নিয়ে ইরাকের অভ্যন্তরে প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর করোনা বিষয়ে জনগণকে সতর্ক থাকতে ও বিনামূল্যে টিকা সরবরাহ করা সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর প্রাত্যহিক আয়োজন রমজান উপলক্ষে থাকবে। রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে আল্লাহর পবিত্র নামগুলোর অর্থ বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। তেল রপ্তানি ও ব্যাংকিং খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নীতিগত সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইরানি আলোচক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। 2/3 আসনে এগিয়ে মমতার তৃণমূল কংগ্রেস। বিএনপি বলেছে দুর্নীতির কারণেই বাংলাদেশের টিকা নিয়ে অদূরদর্শী সিদ্ধান্ত, উদ্বেগের কোনো কারণ নেই বলে আওয়ামী লীগের আশ্বাস। এবং কয়েকদিনের সংঘর্ষে 49 জনের মৃত্যুর পর অভিন্ন সীমান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিরগিজস্তান ও তাজিকিস্তান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনেই শ্রমিক ও শিক্ষক দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছেন। তিনি ভাষণের শুরুতে এই রমজান মাসে আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসাল্লামের শাহাদাতের কথা উল্লেখ করে এই মহান ইমামের কয়েকটি উন্নত গুণাবলী তুলে ধরে জনগণকে সেসব গুণ অর্জন করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান যুগেও এমন অনেক মানুষ আছেন যারা হজরত আলী আলাইহিসাল্লামের মতো শাহাদাত বরণ করতে চান। আয়াতুল্লাহ উজমা খামিনেই এক্ষেত্রে শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসিম সুলাইমানির কথা উল্লেখ করেন। তিনি বলেন, যখন শহীদ সুলাইমানিকে বলা হতো শত্রুরা তো আপনাকে শহীদ করার হুমকি দিচ্ছে, এর উত্তরে তিনি বলতেন, এটা তো আমার জন্য খুশির খবর। আমি দিনরাত 24 ঘণ্টা আকাশ বাতাস পাহাড় পর্বত ও মরুভূমিতে শাহাদাত খুঁজে বেড়াই। সেটি যদি তারা এত সহজে আমাকে দিয়ে দেয় তাহলে সেটা হবে আমার জন্য পুরস্কার। তিনি পবিত্র রমজান মাসে সকল মুসলমানের নামাজ রোজা ও কোরআন তিলাওয়াত সহ সব ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে বলে আশা প্রকাশ করেন। ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নীতিগত সমঝোতা হয়েছে বলে খবর দিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আরাকচি শনিবার বিকেলে ভিয়েনায় বলেছেন, ইরানের বেশিরভাগ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। তিনি বলেন, ভিয়েনা বৈঠকে এখন পর্যন্ত যেসব নীতিগত সমঝোতা হয়েছে তার ফলে ইরানের জ্বালানি খাত খাত অর্থাৎ তেল ও গ্যাস, গাড়ি নির্মাণ শিল্প ও ব্যাংকিং খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আরাকচি জানান, পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কিছু খুঁটিনাটি বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে যা নিয়ে আরও আলোচনার প্রয়োজন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, বেশিরভাগ ক্ষেত্রে ইরানের সঙ্গে পাশ্চাত্য অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে এবং কিছু কিছু ক্ষেত্রে এখনও মতপার্থক্য রয়ে গেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ন্যানো প্রযুক্তি উন্নয়ন টাস্কফোর্সের সচিব সাইদ সরকার বলেছেন, বিশ্বের ৪৫ দেশে ইরানের ন্যানো পণ্য রপ্তানি করা হচ্ছে। তিনি আজ আরও বলেছেন, ইরানের ন্যানো পণ্য যেসব দেশে রপ্তানি হয় তার মধ্যে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, চীন এবং ইউরোপ ও ল্যাটিন আমেরিকার দেশগুলোও রয়েছে। সাইদ সরকার বলেন, বিশ্বের নতুন প্রযুক্তির একটি হচ্ছে ন্যানো প্রযুক্তি। ইরান সঠিক সময়েই এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে এবং ভালো অবস্থানে পৌঁছেছে। ন্যানো প্রযুক্তি উন্নয়ন টাস্কফোর্সের সচিব বলেন, দেশের ১৮টি শিল্পখাতে ন্যানো প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি নতুন পণ্য বাজারে আনার কাজ চলছে। এর মাধ্যমে উন্নয়ন বাড়াতে চায় ইরান। ইরান অন্যান্য দেশের ন্যানো পণ্যের চাহিদা মেটাতেও কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আগুন লেগেছে। ইসরায়েলি টিভি নেটওয়ার্ক চ্যানেল ১৩ জানিয়েছে, আজ বিমানবন্দরের কাছাকাছি পার্শ্ববর্তী এলাকাটি আগুনে পুড়ছে। টিভি চ্যানেলটির খবরে আরও বলা হয়েছে, বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। পাশেই রয়েছে ইহুদি উপশহর জিতান। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি, তবে অগ্নি নির্বাপন বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলি দৈনিক ইয়াদুদ আহানোত এই খবর দিয়ে জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। গত কয়েকদিন ধরে ইসরায়েলে এ ধরনের ঘটনা বেড়ে গেছে। বেন গুরিয়ন বিমানবন্দরটি দখলদার ইসরায়েলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি রাজধানী তেল আবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই বিমানবন্দরেই ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের অবস্থান। দখলদার ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়নের নামে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা এখনও চলছে। এখন পর্যন্ত ২/৩ আসনে রয়েছে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থীরা। আবারও মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ সন্ধে ৬টা পর্যন্ত বেসরকারিভাবে নির্বাচনী ফলের প্রবণতায় দেখা যাচ্ছে ২৯২টি আসনের মধ্যে তৃণমূল প্রার্থীরা ২১৯ আসনে এগিয়ে রয়েছেন। হিন্দুত্ববাদী বিজেপি মাত্র ৭১টি আসনে এগিয়ে রয়েছে। এর ফলে বিজেপির বাংলা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। আজ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন,
আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আপনাদের আমি অনুরোধ করবো, বিজয় মিছিল এখনই না করে, কোভিডে অনেক মানুষ আক্রান্ত, আসুন আমরা বিজয় মিছিল সম্বন্ধে যা সিদ্ধান্ত নেওয়ার একটু পরে ৬টার পরে আমি প্রেস করব,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪, দুটি আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট হয়নি। সরকারিভাবে অবশ্য এখনও ফল প্রকাশ হয়নি। বেসরকারি ফলাফলের প্রবণতায় রাজ্যে তৃণমূল প্রার্থীরা এগিয়ে থাকার সুবাদে এ নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের জনগণ বিপর্যয়কর ও বিভাজনকারী শক্তিকে প্রত্যাখ্যান করেছে, আমি তাদের প্রশংসা করি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিজেপির সিনিয়র নেতা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক শুভেচ্ছা বার্তায় বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন, তার পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেছেন, বাংলার সচেতন নাগরিকরা বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের বিরোধী দল বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, দুর্নীতির কারণেই টিকা সংগ্রহে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। এদিকে টিকার জন্য উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, দুর্নীতির কারণেই টিকা সংগ্রহে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। আজ রোববার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। এর আগে দলের জাতীয় কমিটির বৈঠকে ভ্যাকসিনের অভাবে টিকা কার্যক্রম হঠাৎ করেই বন্ধ করায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সভায় উল্লেখ করা হয় যে দেশের সকল স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি এই বিষয়ে প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। উপরন্তু তারা বিভিন্ন রকম বিদ্রুপাত্মক কথা বলেছে। কেবলমাত্র একটি উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করেছিল, সে কারণে আজকে গোটা জাতি বিপদগ্রস্ত হয়েছে। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন, ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেত্রী যখন পাশে আছে, তখন এই দুঃসময় একদিন কেটে যাবে ইনশাল্লাহ। রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসি ও বিআরটি এর সিলেট জোনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, করোনাকে বোঝা বড়ই মুশকিল, কখন কিরূপ ধারণ করে তা বোঝা যায় না, তাই স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরার কোনো বিকল্প নেই। ওবায়দুল কাদের বলেন, ভারতে আজকে কি অবস্থা, একটি বেড ও অক্সিজেনের জন্য হাহাকার, হাসপাতালে যাওয়ার আগেই মানুষ মারা যাচ্ছে, তাদের শ্মশান ও কবরস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে প্রতিবেশী ভারতের সংক্রমণ ও মৃত্যুর হারের বিপজ্জনক বার্তা থেকে।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। অভিন্ন সীমান্তে কয়েকদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিরগিজস্তান ও তাজিকিস্তান। মধ্য এশিয়ার দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর প্রধান গতকাল এক যৌথ বিবৃতিতে বলেছেন, তারা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছেন এবং সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিরগিজ ও তাজিক ভূখণ্ডে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি মুখ্য চুক্তিতে পৌঁছানো গেছে। নিকট ভবিষ্যতে আমরা সমস্ত সমস্যার সমাধান করব, যাতে আমাদের দুই দেশের জনগণ সবসময়ের মতো বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার মধ্য দিয়ে বসবাস করতে পারে। শেষ কাজে ব্যবহৃত একটি বিতর্কিত খালের নিয়ন্ত্রণ নিয়ে গত বুধবার দুই দেশের সীমান্ত এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরস্পরের প্রতি পাথর ছোঁড়ে। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়লে তাতে দুই দেশের সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনীও জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি বিনিময় হয়। সংঘর্ষে 10,000-এরও বেশি মানুষ অস্থায়ীভাবে উদ্বাস্তু হয়েছে এবং দুপক্ষে নিহত হয়েছে অন্তত 49 জন। ফিলিস্তিনে জাতীয় নির্বাচন স্থগিত করার প্রতিবাদে অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভ হয়েছে। নির্বাচন স্থগিত করার প্রতিবাদে গতকাল পশ্চিম তীরের আল খালিল শহরে শত শত মানুষ বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। পশ্চিম তীরের ওয়ার্কার্স ইউনিটি ব্লক ও ডেমোক্রেটিক চেঞ্জ লিস্ট নামের দুটি সংগঠনের ডাকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া লোকজন নির্বাচন স্থগিত করার নিন্দা জানিয়ে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের দাবিতে নানা ধরনের স্লোগান দেন। এদিকে নির্বাচন স্থগিত করার প্রতিবাদে পুরো গাজা উপত্যকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ডাকে বিভিন্ন দল ও মতের লোকজন মসজিদে মসজিদে জড়ো হয় এবং সেখান থেকে রাস্তায় নেমে বিক্ষোভ করে। গাজার উত্তরাঞ্চলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হামাস নেতা মশির আল মাসরি। তিনি নির্বাচন স্থগিত করার বিষয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সিদ্ধান্তের নিন্দা জানান। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচনে হামাসের প্রার্থী সুলাইমান আবু সিত্তা। তিনি নির্বাচন স্থগিত করাকে রাজনৈতিক পাপ বলে মন্তব্য করেন। ইয়েমেনের পশ্চিম মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মারা গেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের দায়েশ কমান্ডার। নিহত কমান্ডারের নাম সালে দিরহাম রামাদি এবং তিনি 129 ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইয়েমেনের নিউজ ওয়েবসাইট জানিয়েছে, মারিব প্রদেশের সংঘর্ষে দায়েশের উপকমান্ডার সাইব সানানিও নিহত হয়েছে। 2015 সালে ইয়েমেনে সৌদি জোট বর্বর আগ্রাসন শুরু করলে দায়েশ সন্ত্রাসীরা শুরু থেকে তাদেরকে সহযোগিতা সহযোগিতা করে আসছে। আল কায়েদার অন্যতম সহযোগী সংগঠন হল দায়েশ এবং এসব সন্ত্রাসী মারিব প্রদেশে তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুরাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করা ও হুথি আনসারউল্লাহ আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি জোট ইয়েমেনে আগ্রাসন চালায়, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্সে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সম্প্রসারণকামী লক্ষ্য বাস্তবায়নের জন্য তুরস্ক সরকার আবারও উত্তর ইরাকে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। এ বিষয়ে ইরাকের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সম্প্রসারণকামী লক্ষ্য বাস্তবায়নের জন্য তুরস্ক সরকার আবারও উত্তর ইরাকে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সুইলো এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি সিরিয়ার মাটিতে অবস্থিত তুর্কি সামরিক ঘাঁটির কথা উল্লেখ করে বলেছেন, আঙ্কারা সিরিয়ায় যেমন সামরিক ঘাঁটি স্থাপন করেছে, তেমনি ইরাকেও ঘাঁটি স্থাপন করতে চায়, যাতে কাছে থেকে সীমান্ত পরিস্থিতির উপর নজরদারি করা যায়। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK দমনের অজুহাতে তুরস্কের সামরিক বাহিনী প্রায়ই ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালায়। এমন সময় তারা এসব হামলা অব্যাহত রেখেছে যখন ইরাকের কর্মকর্তারা তুর্কি সামরিক হামলার নিন্দা জানিয়ে একে সেদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। এই নিন্দার মধ্যেই সম্প্রতি তুরস্কের সেনাবাহিনী উত্তর ইরাকে ফের হামলা চালানোয় ইরাক সরকার, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালে এক বিবৃতিতে বলেছেন, তুর্কি সেনাবাহিনীর হামলা ইরাকের সার্বভৌমত্ব ও সৎ প্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। তিনি এ ধরনের আগ্রাসন বন্ধের আহ্বান জানান। ইরাকের প্রেসিডেন্ট আরও বলেছেন, তুরস্কের মধ্যে যে গেরিলা সংকট চলছে তার সব পক্ষের মধ্যে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে মীমাংসা করা উচিত। এদিকে ইরাকের মন্ত্রিসভাও সেদেশে তুর্কি সামরিক অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে। এই নিয়ে গত এক সপ্তাহে দুইবার রাষ্ট্রদূত তলবের ঘটনা ঘটল। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদ লিপি তুর্কি রাষ্ট্রদূতকে হস্তান্তর করেছে। অন্যদিকে দেশটির মন্ত্রিসভাও তুর্কি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘে অভিযোগ জানানোর জন্য ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ সত্ত্বেও তুর্কি হামলা ঠেকানোর বিষয়ে ইরাক থেকে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা গ্রহণের কথা শোনা যায় না। ইরাকের কোনো কোনো দল ও পার্লামেন্ট সদস্য প্রতিবাদ জানালেও অনেকের মতে ইরাকের কোনো কোনো কর্মকর্তার সঙ্গে গোপন সমন্বয়ের ভিত্তিতে তুরস্ক এসব হামলা চালাচ্ছে। যা হোক, প্রতিবাদ সত্ত্বেও তুরস্ক সরকার ইরাকের উত্তরে সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। তিনি সরকার বিরোধীদের এবং সমালোচনাকারী বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলেছেন, তারা কেউই আজ মানুষের পাশে নেই। প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। তিনি জানান, বিপুল টাকা খরচ করে সরকার টিকা নিয়ে এসে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় তা বিনামূল্যে দিচ্ছে। সামনে করোনার টিকা আরও আসবে, তবে নিজেকে এবং অন্যদেরকে সুরক্ষার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এই করোনার যে দ্বিতীয় ঢেউটা, এটা খুবই মারাত্মক, সেক্ষেত্রে আমি দেশের মানুষকে একটা অনুরোধ করব, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো, আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেবো। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি, সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। আমি জানি রোজার সময়, সামনে ঈদ, যে ঈদের আনন্দ সবাই হবে, কিন্তু এই যে ঘরে ঘরে মানুষ যে মারা গেছে তাদের কথা একটু চিন্তা করবেন। কাজে নিজেকে, নিজের জীবনটা যেন নষ্ট না হয় বা তার পরিবার বা বন্ধুবান্ধব জীবনটা নষ্ট হয়, সেদিকে সবাই মিলে একটু দৃষ্টি দেবেন।
চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় 35 লাখ পরিবার এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় 1 লাখ কৃষক পরিবারের নগদ সহায়তা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি সরকার বিরোধীদের এবং সমালোচনাকারী বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে বলেন, তারা কেউই আজ মানুষের পাশে নেই। বুদ্ধিজীবীদের পরামর্শ বা বুদ্ধি তখনই পাওয়া যায় যখন সব সরকার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, 2020 সালে 8 মার্চ বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর চলতি বছরের এপ্রিল মাসে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে মোট 1,47,837 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে মারা গেছেন 2,404 জন। অর্থাৎ গত মাসে গড়ে প্রতিদিন 80 জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতে উৎপাদিত অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে বাড়ছে দুশ্চিন্তা, তবে আশা জাগাচ্ছে চীন ও রাশিয়ার টিকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব।
والتسبيح وتلاوة القرآن مرحبا
خدا প্রেমের অনন্য উৎসব
فتحت فيك أبواب الجنان وغلقت فيك أبواب النيران شهر رمضان الذي
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 19তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহানবীর হাদিসের আলোকে রমজানের শ্রেষ্ঠ আমল হল পাপ বর্জন। পাপ বর্জনের কয়েকটি উপায় নিয়ে আমরা গত পর্বে কথা বলেছি। এসব উপায়ের মধ্যে রয়েছে তাকওয়া বা খোদা সচেতনতা অর্জন, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা, পাপের পরিবেশ বর্জন, মহান আল্লাহর অত্যধিক জিকির বা স্মরণ, আল্লাহর ভয়ে ক্রন্দন এবং রাত জেগে ইস্তিগফার বা তওবা করাও পাপ বর্জনের অন্যতম বড় মাধ্যম। পাপ বর্জনের জন্য মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়াও করতে হবে। অনেক হালাল কাজ বর্জনও পাপ মোকাবেলায় দৃঢ়তা এনে দেয়, যেমন ভুরি ভোজন, ঘন ঘন সুস্বাদু খাবার, এসব বর্জন করা। পাপের পরিবেশ প্রশস্ত হয় এমন কাজ বা অবস্থা থেকে দূরে থাকাটাও পাপ বর্জনের এক উত্তম উপায়। যেমন বেশি কথা বলা পাপের পথ প্রশস্ত করে। কারো কারো ক্ষেত্রে বেশি অর্থ ও সম্পদ আলস্য, বিলাসিতা এবং পাপ বয়ে আনে। আবার কারো কারোর জন্য অতিরিক্ত দারিদ্র বা অতি অভাবও পাপ বয়ে আনে। যে ব্যক্তি মদ জাতীয় পানীয় দেখলে তা পান করাটা এড়াতে পারে না, তার জন্য এমন কিছু থেকে বহু দূরে থাকতে হবে। যে ব্যক্তি নিষিদ্ধ দৃশ্য বা ছবি এড়াতে পারে না, তাকেও এসব বস্তুর সহজলভ্যতা থেকে অনেক দূরে থাকতে হবে।
এক ব্যক্তি জন্ম থেকেই অন্ধ ছিলেন। ইমাম বাকির আল ইসলাম মোজেজার মাধ্যমে তাকে দৃষ্টিশক্তি দান করে বলেন, তুমি কি এটা পছন্দ করো যে এখন এই অবস্থায় সব কিছু দেখার ক্ষমতা থাকবে, কিন্তু বিচার দিবসে পাপ পূর্ণের হিসেবের আলোকে আল্লাহ তোমাকে বেহেশত দান করবেন, অথবা আগের মতো অন্ধ থাকলে আল্লাহ তোমাকে বিনা হিসেবে বেহেশত দান করবেন। আবু বাসির নামের ওই ব্যক্তি বললেন, আমি আগের মতো অন্ধ থাকতে চাই। ইমাম তখন তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনেন। পেশা পরিবর্তন করে ও বাসস্থান পরিবর্তন করে যদি পাপ এড়ানো যায়, তবে তাই করা উচিত। ইসলামের প্রাথমিক যুগে মক্কার মুসলমানদের অনেকেই আবিসিনিয়ায় হিজরত করার কারণে মক্কার কাফের মুশরিকদের পাপ পূর্ণ পরিবেশের প্রভাব ও বিপদ থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হয়েছিলেন।
জনগণ যাতে পাপে জড়িয়ে না পড়ে, সেজন্য পাপের মাধ্যম বা উপকরণগুলো সমাজ থেকে দূর করা মুসলিম সরকারগুলোর দায়িত্ব। তবে শুধু আইন করে বা সরকারি প্রচেষ্টায় পাপ দূর করা সম্ভব নয়। এজন্য জনগণের মধ্যেও আত্মশুদ্ধির সদিচ্ছা থাকতে হবে। যেসব বিষয় বা মাধ্যম পাপের পথ খুলে দেয়, সেসবের অন্যতম হল নেশা উদ্রেককারী পানীয় পান, জুয়া খেলা, অসার কথাবার্তা বলা ও অনুপযোগী হাসি ঠাট্টা করা, অন্যদের দোষ ত্রুটি প্রকাশ করা ও পাপীদের সঙ্গে চলাফেরা করা ইত্যাদি। সমাজ থেকে পাপ দূর করার জন্য শাস্তির বিধান বাস্তবায়নও জরুরি, তবে তার আগে দরকার ইসলামী শিক্ষা ও নৈতিক শিক্ষার ব্যাপক প্রচার এবং প্রসার। বর্তমান যুগে ইসলামী শিক্ষা ও নৈতিক শিক্ষার অভাবে মুসলিম দেশগুলোতেও ব্যভিচার, অশালীনতা, ধর্ষণ, পরকীয়া, হত্যাকাণ্ড, চুরি ডাকাতি, অর্থ আত্মসাৎ ইত্যাদি পাপ বেড়ে গেছে। ইসলামের শাস্তির বিধান বাস্তবায়ন করা হলে এই অপরাধগুলো খুবই কমে যেত।
নিজেকে নিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা রাখাও পাপ বর্জনের এক ভালো উপায়। যেমন আপনি এ প্রতিজ্ঞা করতে পারেন যে আপনি যদি রাগ দমন করতে ব্যর্থ হয়ে অন্যদের সঙ্গে কর্কশ আচরণ করেন, তাহলে এক মাস রোজা রাখবেন। কারো মধ্যে পাপ কাজের নিয়ত বা ইচ্ছা থাকলে তা তাড়াতাড়ি বর্জন করা উচিত, আর এ বর্জনের জন্য রয়েছে সওয়াব। ইসলাম পূর্ব যুগে এই বিধান ছিল না, অর্থাৎ মহানবীর উম্মতের জন্যই কেবল এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। অতীতের নবীর রাসূলদের যুগে কেউ পাপ করার ইচ্ছা করলে তা না করা পর্যন্ত গোনাহ হিসেবে রেকর্ড করা হতো না, কিন্তু এই পাপ বর্জনের কারণে কোনো সওয়াব লেখা হতো না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মুসলমান যদি একে অপরকে হত্যার জন্য মারামারি করে ও তাদের একজন যদি এতে মারা যায়, তাহলে হত্যাকারী ও নিহত উভয়ই জাহান্নামে যাবে। মহানবীকে প্রশ্ন করা হয়, নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? রাসূল বলেন, নিহত ব্যক্তিরও হত্যা করার ইচ্ছা ছিল। নবীর রাসূলরা কখনো পাপে জড়িত হওয়ার চিন্তাও করেন না। পাপের চিন্তাও না করাটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের খোদা সচেতনতা ও তাকওয়া।
ইয়া আলী ইয়া আযীম ইয়া গফুর ইয়া রহিম আনতার রব্বুল আযীম আল্লাযী লাইসা কামিছলিহি শাইয় ওয়া হুয়াস সামিউল বাসীর।
মহানবীর আহলে বাইতের অনুসরণ মানুষকে পাপ থেকে দূরে রাখে, কারণ মহানবীর আহলে বাইত পবিত্র কোরআনের নির্দেশনা বাস্তবায়নের আদর্শ দৃষ্টান্ত। মহানবীর আহলে বাইতের প্রতি গভীর ভালোবাসাও মানুষকে পাপ থেকে দূরে রাখে। পবিত্র কোরআনে সূরা শুরার 23 নম্বর আয়াতে মহানবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রসঙ্গে এসেছে, হে রাসূল, আপনি বলুন, আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কেবল আমার নিকটাত্মীয় তথা আহলে বাইতের প্রতি ভালোবাসা ব্যতীত। মহানবীর আহলে বাইত ও পবিত্র কোরআন কখনো বিচ্ছিন্ন হবে না বলে মহানবী উল্লেখ করেছেন। মহানবীর রিসালাতের প্রতিদান হিসেবে আহলে বাইতের প্রতি ভালোবাসার যে কথা বলা হয়েছে, তা অবশ্যই সাধারণ মানের ভালোবাসা হতে পারে না, কারণ মহানবী ইসলাম প্রচারের জন্য অনেক কষ্ট করেছেন। তাই তাঁর আহলে বাইতের প্রতি
শুধু মৌখিক ভালোবাসা এর যথাযোগ্য প্রতিদান হতে পারে না। এখানে ভালোবাসা বলতে তাঁদের অর্থাৎ আহলে বাইতকে অনুসরণ করারই ইঙ্গিত দেওয়া হয়েছে। আর আহলে বাইতকে অনুসরণ মানে সবসময় সঠিক পথে থাকা তথা পাপ থেকে দূরে থাকা।
মহানবীর আহলে বাইত পাপকে ঘৃণা করেন বলে পাপ কাজ বজায় রেখে তাঁদেরকে ভালোবাসার দাবি করা যেতে পারে না। কেউ যদি মুখে বলেন যে আমি হজরত আলী, হজরত ফাতিমা এবং হাসান ও হোসাইনকে ভালোবাসি, অথচ পাপও করে থাকেন, তা হবে তাঁদের প্রতি পরিহাস করা। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মহানবীর আহলে বাইতকে ভালোবাসা মানে মহানবীকেই ভালোবাসা, আর মহানবীকে ভালোবাসা মানে আল্লাহকেই ভালোবাসা। মহান আল্লাহ আমাদেরকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের অনুরাগী ও অনুসারী হওয়ার তৌফিক দান করুন। এবারে শোনা যাক অর্থসহ ১৯তম রোজার দোয়া।
হে আল্লাহ, আমাকে এ মাসের বরকতের অধিকারী করো, এর কল্যাণ অর্জনের পথ আমার জন্য সহজ করে দাও, এ মাসের কল্যাণ লাভ থেকে আমাকে বঞ্চিত করো না, হে স্পষ্ট সত্যের দিকে পথ নির্দেশকারী।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দুই মে রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, সবার জন্য টিকা নিশ্চিতে সরকার কাজ করছে প্রধানমন্ত্রী ইত্তেফাক। করোনার প্রতি টিকায় বেক্সিমকোর মুনাফা ৭৭ টাকা, প্রথম আলো। ঢাকায় পরিবহন শ্রমিকের বিক্ষোভ, যুগান্তর। প্রাণনাশের হুমকি, মুনিয়ার বোনের জিডি মানব জমিন। ঈদের আগে কৃষক রহিমের সর্বনাশ, কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। আত্মসমীক্ষার প্রয়োজন, হারের দায়ে দুর্নীতিতে বিদ্ধ দল বদলুদের উপর চাপালেন দিলীপ ঘোষ, সংবাদ প্রতিদিন। আজকালের শিরোনাম, নন্দীগ্রামে জিতলেন মমতা।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরে যাওয়ার আগে বলে নেই, আজ বাংলাদেশ এবং ভারতের দৈনিকগুলোর প্রধান খবর ভারতের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে আছে সবাই। এবার বাংলাদেশের খবর। ইত্তেফাক ও যুগান্তরের শীর্ষ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার জন্য টিকা নিশ্চিতে সরকার কাজ করছে। আজ মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে অসহায় মানুষকে আর্থিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে একথা বলেন তিনি। মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে ঈদ উপহার হিসেবে ৩৬.৫ লাখ মানুষকে এই সহায়তা দেওয়া হবে। দ্বিতীয়বারের মতো হাতে নেওয়া এই সহায়তার জন্য ৯১২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রাণনাশের হুমকি, মনিয়ার বোনের জিডি, মানব জমিনের শিরোনামের খবর লেখা হয়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে করা মামলার বাদী নুসরাত জাহান তানিয়া গুম খুনের হুমকি পাচ্ছেন বলে থানায় অভিযোগ করেছেন। কুমিল্লার কোতোয়ালি থানায় শনিবার তিনি এ বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন। ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গুলশান থানায় মামলা করেছেন তানিয়া। মামলায় বসুন্ধরার এমডির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলা তুলে নেয়া এবং মীমাংসা করতে মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন বলে জিডিতে অভিযোগ করেছেন নুসরাত।
করোনার প্রতি টিকায় বেক্সিমকোর মুনাফা 77 টাকা, এটি দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ভারত থেকে করোনার টিকা এনে প্রতি টিকায় প্রায় 77 টাকা মুনাফা করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সব খরচ বাদ দেওয়ার পর টিকা প্রতি এ মুনাফা করেছে কোম্পানিটি। ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশে আমদানির জন্য চুক্তিবদ্ধ একমাত্র প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। বাংলাদেশ সরকার, সেরাম ইনস্টিটিউট ও কোম্পানিটির মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির আওতায় এ টিকা আমদানি করা হচ্ছে। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী বেক্সিমকো ফার্মা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ডোজ করোনার টিকা আনবে। এখন পর্যন্ত 70 লাখ টিকা এনেছে, তবে এখন টিকা আসছে না। করোনার টিকা সরবরাহের ত্রিপক্ষীয় চুক্তিটি এতদিন কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি, ফলে ভারত থেকে টিকা এনে বেক্সিমকো কত মুনাফা করেছে তার কোনো হিসাবও পাওয়া যায়নি।
মতামত, হেফাজতের দাপট বাড়ালো কে? প্রথম আলো দৈনিকটির যুগ্ম সম্পাদক ও কবি সৌরভ হাসান তার মতামত কলমে লিখেছেন, প্রশ্ন উঠেছে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারি কাণ্ডের পর সরকার হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছে তা নীতিগত না কৌশলগত? নীতি বা আদর্শগত অবস্থান হলে আওয়ামী লীগের সঙ্গে হেফাজতের কোনো পর্যায়ে বোঝাপড়া বা সংলাপ হওয়ার কথা নয়, মূলত সরকার দ্বিমুখী নীতি নিয়ে এগোচ্ছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী একসময় যে হেফাজতে ইসলামকে খুশি রাখার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছিল, সেই সংগঠনটিকে নিয়ন্ত্রণে আনাই এখন নীতি নির্ধারকদের অন্যতম লক্ষ্য। আস্থাশীল নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনটিকে আগের মতো বোঝাপড়ার মধ্যে নিতে চায় সরকার। এ লক্ষ্যে বর্তমান হেফাজতের নেতাদের গ্রেপ্তার, চাপ প্রয়োগ এবং ভেতরে ভেতরে ফাটল ধরানোর চেষ্টা চলছে।
ভিন্ন ভিন্ন কয়েকটি খবর। যুগান্তরের খবর, গণপরিবহন চালু সহ 3 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করছেন পরিবহন শ্রমিকরা। কালের কণ্ঠের একটি খবর, ঈদের আগে কৃষক রহিমের সর্বনাশ। খবরটিতে বলা হয়েছে, যশোরের কেশবপুরে এক কৃষকের গোয়ালঘর থেকে 5টি গরু চোরে নিয়ে গেছে। ঈদের আগে 5টি গরু হারিয়ে ওই কৃষক হতবিহ্বল হয়ে পড়েছেন। আর বাংলাদেশ প্রতিদিনের একটি খবর, কাঠামো নির্মাণের কাজ শেষ, মূল পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি 93%। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী 2022 সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পশ্চিমবঙ্গ ও অন্য আরও 4টি রাজ্য, কেরালা, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে সবার দৃষ্টি। পশ্চিমবঙ্গ বিধানসভার 292টি আসনের ভোট গণনা শুরু হয় ভারতীয় সময় সকাল 8টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে। 292টি আসনের আনুমানিক ফল ঘোষণা করেছে এনডিটিভি। এতে 216টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা নন্দীগ্রামে জয় পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর মমতা বললেন, কোভিড মোকাবেলায় অগ্রাধিকার দেয়া হবে। এ পর্যন্ত ফলাফলে রাজ্যে বিজেপি হারতে চলেছে সে বিষয়টি স্পষ্ট। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা। তার মধ্যে আছেন কেজরিওয়াল, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, ওমর আবদুল্লাহ।
বিজ্ঞানীদের সতর্কতা উপেক্ষা করেছে ভারত সরকার। 24 ঘন্টায় আক্রান্ত 4 লাখের বেশি। রয়টার্সের বরাত দিয়ে আনন্দবাজার সহ বিভিন্ন দৈনিকে লেখা হয়েছে, করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তার নিয়ে বিজ্ঞানীদের সতর্কতা উপেক্ষা করেছে ভারত সরকার। সরকারের গঠন করা বৈজ্ঞানিক উপদেষ্টাদের একটি ফোরাম এ বিষয়ে মার্চের শুরুতে কর্মকর্তাদের সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন, করোনা ভাইরাসের নতুন এবং অতি সংক্রামক ভ্যারিয়েন্টের বিস্তার ঘটেছে ভারতে। বিজ্ঞানীদের ওই গ্রুপের চারজন বলেছেন, তাদের দেয়া সতর্কতা সত্ত্বেও ভাইরাসের বিস্তার বন্ধে কঠোর কোনো বিধিনিষেধ আরোপ করেনি সরকার।
করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী অক্সিজেন ওষুধের চাহিদা যোগান নিয়েও আলোচনা। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, আজ সকালে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। দেশে অক্সিজেন ওষুধের চাহিদা ও যোগান নিয়ে এবং দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় বৈঠকে। দিল্লি সহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকজন চিকিৎসক অক্সিজেনের অভাবে এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যায় মারা গেছেন, সে খবর আলোচনায় উঠে আসে। করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ কার্যত বিপর্যস্ত। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে মহান আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক অনুষ্ঠান আসমাউল হোসনা।
আসমাউল হোসনা শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 28তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আসমাউল হোসনার আরেকটি গুরুত্বপূর্ণ নাম হাকাম। এর আভিধানিক অর্থ বাধা দানকারী বা প্রতিরোধকারী, যিনি মানুষের মধ্যে বিচারের দায়িত্ব পালন করেন এবং জালিম বা বিবাদমান দুই পক্ষকে জুলুম করা থেকে বিরত রাখেন, তাকে হাকিম বলা হয়। হেকমাত শব্দটিও একই পরিবারভুক্ত শব্দ। হেকমাত শব্দের অর্থ অজ্ঞতা থেকে দূরে থাকা বা রাখা। পবিত্র কোরআনের আয়াতের আলোকে মহান আল্লাহ নিরঙ্কুশ হাকাম বা বিচারক। তাঁর রায় বা হুকুমের মধ্যে অন্য কারো অংশীদারিত্ব নেই। কেউই মহান আল্লাহর রায় বা হুকুম বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করতে পারে না। সূরা আনআমের 62 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, ফয়সালা বা হুকুম কেবল তাঁরই।
সূরা কাহফের 26 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আল্লাহ কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না। সূরা মায়েদার প্রথম আয়াতে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তথা যাতে কল্যাণ মনে করেন তাই নির্দেশ দেন। ঠিক এ কারণেই মহান আল্লাহ সবাইকে ও নবী রাসূলগণকে, বিশেষ করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ দিয়েছেন যাতে তারা কেবলই আল্লাহর ওহির সূত্রকে গুরুত্ব দেন এবং নিজ থেকে কোনো বিধান রচনা না করেন। যখন মহানবী ওহির সঙ্গে যুক্ত হওয়া সত্ত্বেও মানুষের জন্য নিজের থেকে বিধান রচনার অধিকার রাখেন না, তখন অন্য মানুষেরা বা প্রতিভাবান মানুষেরাও যে সেই অধিকার রাখেন না তা সুস্পষ্ট।
মহান আল্লাহ সূরা কিয়ামাতের 16 নম্বর আয়াতে মহানবীকে বলেছেন, তাড়াতাড়ি শিখে নেয়ার জন্য আপনি দ্রুত ওহি আবৃত্তি করবেন না। এর সংরক্ষণ ও আপনাকে শেখানো বা পাঠ দেয়া আমারই দায়িত্ব। এখানে এটা বোঝানো হচ্ছে যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যেন ওহি লাভের আগেই ও আল্লাহর নির্দেশ আসার আগেই মুখ না খুলেন। অবশ্য মহানবী খোদাই এই নির্দেশনার আলোকেই সব সময় আচরণ করে এসেছেন, আর এজন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে মহানবীর প্রশংসামূলক ও সম্মানসূচক আয়াত নাজিল করেছেন। যেমন সূরা নাজমের 3 নম্বর আয়াতে মহান আল্লাহ মহানবীর সব বক্তব্যকে সুস্পষ্টভাবে স্বীকৃতি দিয়ে বলেছেন, তিনি অর্থাৎ নবী কখনো নিজ ইচ্ছার আলোকে বা প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না, বরং তাঁর উপর যে ওহী নাজিল করা হয় তারই আলোকে তিনি কথা বলেন।
মহান আল্লাহ সূরা 3-এ নিজেকে আহকামুল হাকিমিন তথা সর্বশ্রেষ্ঠ হুকুমকারী বলে উল্লেখ করেছেন। মানুষের সর্বোত্তম কল্যাণ ও সৌভাগ্য বা পরিণতির জন্য তিনি সর্বোত্তম বিধান রচনাকারী। মানুষ যাতে সাফল্য অর্জন করতে পারে সেজন্য মহান আল্লাহ নামাজ, রোজা, খোমস ও জাকাতের বিধান থেকে শুরু করে মাথার চুল ও দাঁতের যত্ন নেয়া এই সবই মানুষকে জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে অথবা নবীজির ও তার পবিত্র আহলে বাইতের সুন্নাতের মাধ্যমে। সূরা নূরের 51 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনদের বক্তব্য কেবল একথাই যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্যে আল্লাহ ও তার রাসুলের দিকে তাদেরকে আহ্বান করা হয়, যখন তারা বলে আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম, তারাই প্রকৃত সফলকাম। তাই যারা আল্লাহর হুকুম ও বিধানের প্রতি বিনম্র ও তা বাস্তবায়ন করে তাদের থেকে অপবিত্রতা, দুর্নীতি এসব দূর হয় এবং তাদের কাজ হয় সংশোধিত। তাদের কাজগুলো সুশৃঙ্খলভাবে ও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সমাধান হয়। খোদার বিধান বাস্তবায়িত হলে মানুষের উপর জুলুম ও হত্যাকাণ্ড ঠেকানো যায় ও মানুষের সম্পদ রক্ষা পায় মানুষের মুখ ও হাতগুলো অনুপযুক্ত কাজ হতে। মানুষেরা আল্লাহর বিধানের আনুগত্যের আওতায় পরস্পর ভাইয়ের মতো হয়ে যায়।
মহান আল্লাহ মানুষের মধ্যে মতভেদ ও দ্বন্দ্ব নিরসনের জন্য পৃথিবীতে নবী, রাসুল ও তাঁদের স্থলাভিষিক্তকে নিজের খলিফা করেছেন। সূরা সোয়াদের 26 নম্বর আয়াতে মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায় বিচারের মাধ্যমে তথা ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। সূরা নিসার 58 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক। তাই যারা মহান আল্লাহর হাকাম নামের রঙে রঙিন হতে চান তাদের উচিত ন্যায়সঙ্গত ও সঠিক বিচার কাজে অভ্যস্ত হওয়া। প্রকৃত হাকাম নিজের স্বার্থের দিকে লক্ষ্য রেখে নিজের ও অন্যদের মধ্যে মীমাংসা করেন না।
মহান আল্লাহর হাকাম নামটি কিয়ামত তথা পুনরুত্থান ও বিচার দিবসে এই দুনিয়ার চেয়েও বেশি প্রজ্জ্বল হয়ে উঠবে। সেদিন মহান আল্লাহ সকল মতবিরোধের নিষ্পত্তি করবেন বিচারের মাধ্যমে। যে কোনো আদালতে সাক্ষী ও বাদী বিবাদী উপস্থিত থাকতে পারে, কিন্তু মহান আল্লাহর নিরঙ্কুশ ন্যায় বিচারের আদালতে ঘটনাগুলোর সময় ও স্থান উল্লেখ করবেন স্বয়ং ফেরেশতাকুল এবং এমনকি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গও সাক্ষ্য দেবে। অবশ্য সবচেয়ে বড় সাক্ষী মহান আল্লাহ নিজেই। মহান আল্লাহর কিতাবে সবকিছুই রেকর্ড হয়ে আছে সামান্যতম কোনো ভুল ছাড়াই। তাই কিয়ামতে মহান আল্লাহর বিচার হবে পুরোপুরি যথাযথ। মানুষ সেদিন তাই পাবে যা সে করেছে। যদি সে খারাপ বা মন্দ কাজ করে তা সেদিন দেখতে পাবে এবং তা সেদিন প্রকাশ পাবে। মানুষের রেকর্ডগুলো সেদিন মূর্তমান হবে ও অস্বীকার করারও কোনো উপায় থাকবে না।
মানুষ এ পৃথিবীতে যেসব নামাজ পড়েছে সেসব পরকালের সুন্দর শুভ্র চেহারার মানুষের রূপ নিয়ে কবরে হাজির হবে ও তার সঙ্গে বন্ধুর মতো হয়ে থাকবে, যাতে তার মধ্যে নতুন স্থানে আশাজনিত কোনো ভয় না থাকে। এছাড়াও নামাজ কিয়ামতের দিন মুমিনের নূর হয়ে দেখা দেবে। এসবের আলোকে মুমিনের উচিত দুনিয়াতেই নিজ বিশ্বাসগুলোকে শুদ্ধ করে নেয়া ও সব ধরনের বিচ্যুতি ও খোদাই প্রকৃতির বিকৃত অবস্থাকে নিজ থেকে দূর করা। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আসমাউল হুসনা অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। তেল রপ্তানি ও ব্যাংকিং খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নীতিগত সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইরানি আলোচক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের পর ভোটগণনা চলছে। দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা। বিএনপি বলেছে দুর্নীতির কারণে বাংলাদেশে টিকা নিয়ে অদূরদর্শী সিদ্ধান্ত, উদ্বেগের কোনো কারণ নেই বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কয়েকদিনের সংঘর্ষে 49 জনের মৃত্যুর পর অভিন্ন সীমান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিরগিজস্তান ও তাজিকিস্তান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।